স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরো একবার মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। শুরুতেই আপনাদেরকে মাহে সফরুল মুজাফফরের অসংখ্য মোবারকবাদ, মাহে রেজার রেজার মাসের আগমন হয়ে গিয়েছে, তো এটা আমাদের জন্য খুবই খুশির খবর যে আশিকানে যারা রেজা আছে, আশিকানে আলা হজরত আছে, এরা খুব ধুমধামের সাথে মাসটাকে উদযাপিত করে এবং দাওয়াত ইসলামী কোনো অংশে পেছনে থাকে না। আলহামদুলিল্লাহ পুরো মাসব্যাপী ট্রান্সমিশন থাকে এবং খুসুসি যে বিশেষভাবে আপনার 25 সফর আলা হজরতের স্পেশাল ট্রান্সমিশন নিয়ে আসে। তো আমি আপনাদেরকে বলবো যে এই মাসেও আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলা হজরত কে ছিল, আলা হজরতের কৃতিত্ব কি দীন ইসলামের জন্য, ইনশাআল্লাহ আপনারা সেগুলো জানতে পারবেন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রোগ্রামটি দেখব। এই প্রোগ্রামের মধ্যে যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফের অসংখ্য ফজিলত, আমার আমির আহলে সুন্নতের একটি রিসালা যার নাম হচ্ছে জুলুমের পরিণতি, এর মধ্যে একটি হাদিসে পাক দরুদ শরীফের ব্যাপারে এভাবে এসেছে, আল কৌলুল বদি নামক কিতাব থেকে এই রেওয়ায়েতটা নকল করা হয়েছে। বলা হচ্ছে হজরত সাইদুনা শায়েখ আহমদ বিন মনসুর রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ইন্তিকালের পর কেউ স্বপ্নে দেখলেন, তিনি জান্নাতি লেবাস পরিধান করে মণিমুক্তার মুকুট মাথায় দিয়ে সিরাজ শহরের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন। স্বপ্নে তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, তিনি আমাকে সম্মানজনক স্থান দিয়েছেন এবং আমার মাথায় মণিমুক্তার মুকুট পরিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করেছেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, জীবদ্দশায় আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ ও সালাম পাঠ করতাম, এ আমলই পরকালে আমার কাজে এসেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে দরুদে পাকের অভ্যাস গড়ে তুলুন, যখনই থাকবেন ফ্রি টাইম, যখনই আপনার মিলে যাবে আপনার মুখে যাতে দরুদে পাকের অভ্যাস এটা হয়ে যায়, হাতে কাউন্টার নিয়ে রাখুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই দরুদে পাক আপনার দুনিয়াতেও সমস্ত বাধা বিপত্তি থেকে হিফাজত করবে, আখিরাতে তো আছেই, প্রতিদানের অভাব হবে না আখিরাতের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদে পাকের আশিক বানিয়ে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানের প্যাটার্ন জানেন, যারা নতুন আজকে তাদের জন্য আবারও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্মৃতির পাতা থেকে অনুষ্ঠানে একজন করে গেস্ট এসে থাকে, ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের গেস্টকে, তো ওই গেস্ট থেকে আমরা আমাদের যে দাওয়াত ইসলামীকে ঘিরে যে স্মৃতিগুলো থাকে, দাওয়াত ইসলামীতে আসা, দাওয়াত ইসলামীতে দিনই কাজ করা, দাওয়াত ইসলামীর মহলকে ঘিরে যে স্মৃতিগুলো আছে, তাছাড়া ওনার জীবনের খুব সুন্দর সুন্দর স্মৃতি, যেমন আপনার মদিনা শরীফে যাওয়ার স্মৃতি যদি হয়ে থাকে সেগুলো আমরা সামিল করি, বা বাইরের কোনো সফর দিনই কাজের জন্য বা দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে, তো ওই জিনিসগুলো আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করে থাকি। তো আজও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর ব্যতিক্রম হবে না। শুন, আমি দেরি না করে আমাদের গেস্টের কাছে যাই। হুজুর কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুলি হাল মাশাআল্লাহ। আমার আবেদিন ভাইকে আপনারা অনেকেই চেনেন, আমি বলে দিচ্ছি কিছুটা পরিচয় যে আলহামদুলিল্লাহ আবেদিন ভাই চট্টগ্রামেরই একজন বাসিন্দা এবং চট্টগ্রামবাসী, এবং উনি বর্তমানে আমাদের একটি জোনের দায়িত্বে আছেন, অর্থাৎ ফেনী জোন যেটি আছে সেখানে দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাকে ইস্তেকামত দান করুক এবং মুর্শিদ যেভাবে চায় সেভাবে মাদানী কাজ করার, দিনী কাজ করার সে তৌফিকে দান করুক। হুজুর মাশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ পাক আপনার এই সময় দেওয়াটিকে কবুল করুক। হুজুর, শুরুতেই আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার দাওয়াত ইসলামীতে আসা। মোটামুটি কত বছর আপনি পার করেছেন দাওয়াত ইসলামীতে?
আমি দাওয়াত ইসলামীতে যখন চট্টগ্রামে দাওয়াত ইসলামীর বিশাল একটা প্রথম ইজতিমা, তিন দিনের সুন্নত পরে
প্রথম ইজতিমা,
তখন আমি ছিলাম না।
আচ্ছা,
তখন এর দ্বিতীয় ইজতিমা যখন শুরু হবে ঠিক ছয় মাস আগে আগে মাদানী মহলে দাওয়াত ইসলামীতে ইসলামী ভাইয়ের মাধ্যমে নেকির দাওয়াতের মাধ্যমে আসা, তো হিসাব করলে এবারে যে ছয় বছর রানিং
অর্থাৎ চট্টগ্রামের দ্বিতীয় ইজতেমা থেকে আপনার পুরোপুরি দাওয়াত ইসলামে একটু এন্ট্রি করা।
জি জি জি,
মাশাআল্লাহ। তো কারো মানে সবারই কোনো না কোনো মাধ্যম থাকে দাওয়াত ইসলামীতে আসা, দাওয়াত ইসলামীতে এন্ট্রি করার কোনো না কোনো ব্যক্তি থাকে বা কোনো একটা কারণ থাকে, আপনার কারণটা আমরা জানতে চাইবো, আপনি কীভাবে আসলেন, কোথায় ছিলেন আর কীভাবে আপনি দাওয়াত ইসলামের প্রতি আসক্ত হয়ে গেলেন?
আসলে এই বিষয়গুলো যখন আসে না তখন এক নতুন জীবনের অধ্যায় ঘটে যাওয়া মাদানী মহল আসা। তো শুরু থেকে আমি ব্যবসার সাথে এখনও সম্পৃক্ত, তখনও সম্পৃক্ত ছিলাম আলহামদুলিল্লাহ। তো কিছু ইসলামী ভাইয়ের বিচরণ হতো, বিশেষ করে দাওয়াত ইসলামীতে আমার অনেক পূর্বে মাদানী মহলে সম্পৃক্ত দাওয়াত ইসলামের একজন মুবাল্লিক, যে ইনার আমার সাথে পূর্বে একেবারে পারিবারিক সম্পর্ক বলেন অথবা ইনার আসা যাওয়া ওই এলাকাতে আগে থেকে ছিল, তখন ইনাকে আস্তে আস্তে দেখতে দেখতে একেবারে খুব দেখা, খুব কাছ থেকে দেখা হয়েছে। সবচেয়ে বেশি বিষয় যেটা ইনাকে গ্রহণ করার যেটা কারণ ছিল, আমি তখন থেকে নাত শরীফের প্রতি একটু আসক্ত ছিলাম।
আচ্ছা, আমি আপনার কথাকে মাঝখানে কাটছি, মানে আপনাদের ঘর নাকি আগে থেকে সুন্নি ফ্যামিলি, মানে সুন্নি মাইন্ডেড ছিল আপনাদের?
জি জি, আলহামদুলিল্লাহ। এটা হ্যাঁ, এটা একেবারে দুই তিন প্রজন্ম থেকে আমি যেটা দেখে আসতেছি জেনে আসতেছি।
অর্থাৎ আপনিও আপনার মানে মন ওই দিনের প্রতি একটু মানে আপনার ছিল?
জি,
নাচ শোনা বা মাহফিলে যাওয়া এগুলো আপনার?
আচ্ছা, মাহফিলে যাওয়া শুধু না বরং মাহফিলের ইন্তেজাম করাও আমাদের ইয়ার মধ্যে ছিল। দীর্ঘ একটা সংগঠন এলাকার ছেলেবেলেদের সাথে নিয়ে সবাইকে নিয়ে ওই যে মাহফিলের ইন্তেজাম করা এগুলো ছিল।
আচ্ছা,
কিন্তু একটা বিষয় যে দাওয়াত ইসলামী না ইউনিক অর্গানাইজেশন, তো এই নিয়ামতটা হাসিল হতো হলো মাদানী চ্যানেলের মাধ্যমে। তখন মাদানী চ্যানেল নাত শরীফগুলোর প্রতি আমি বেশি আসক্ত ছিলাম, তো যখনই শুনতাম আমিরুল সুন্নাহ দামত বারকাত
তখন আপনি তো নতুন নতুন।
আচ্ছা, এই টিভি চ্যানেলের মধ্যে তো মাদানী চ্যানেল তখন ছিল,
উর্দুটা
ছিল।
আচ্ছা,
মাদানী চ্যানেল আমাদের যেটা উর্দু ছিল, আর উর্দু নাতের প্রতি যদি বা ভাষাগুলো বুঝতাম না, হ্যাঁ, তো কেন জানি মনটা ওইদিকেই কি হয়ে যেত না ভ্রান্ত। তো আমির ইলেসন্ন দামত বারকা তোমার আলিয়ার তার মানে পরিচিতি এইসব তো কিছু জানি না, শুধু নাকগুলো ভালো লাগে। হ্যাঁ, আর আমির ইলেসন্ন দামত বারকা তোমার আলিয়া যে মাদানী মোজাকারা, তখন আমি বুঝতাম না মাদানী মোজাকারা কি, কিন্তু কথাগুলো কয়েকটা মানে অল্প স্বল্প যা বুঝি অন্তরের মধ্যে লাগে। তো এইভাবে দেখতে দেখতে কিছুদিন পর ওই আমাদের যে মুবাল্লিগের দাওয়াত ইসলামী, ইনি আমার কাছে আসা যাওয়াটা বেড়ে গেছে। পরে আস্তে আস্তে দাওয়াত ইসলামীর যে তাকদীর পরিবর্তন করার একটা প্রোগ্রাম যেটাকে বলে, আমি তো এটা বলবো কারণ আমার তাকদীর পরিবর্তন হয়েছে ওখান থেকে।
আচ্ছা,
যে সাপ্তাহিক ইজতিমা, সুন্নত পরে ইজতিমা, যেটা জুমার রাত্রিতে হয়ে থাকে।
তো এটা কি আপনি মানে কি সশৈলে আপনি
ওই যে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর ইনফ্রাদি কোশিশের মাধ্যমে, ইনি অনেকবার গিয়েছে না, আমি যখন ইনি যেত আমার ব্যস্ততা বেড়ে যেত।
এটা সবারই প্রথম প্রথম হয়, আমরা যারা মাদানী মহলে এসেছি আমাদেরও প্রথম প্রথম ওরকমই হয়েছে।
আচ্ছা, লিয়াকত ভাই, ইনার যখন আমাকে ইনভাইট করতেছে না, তো আগামী বৃহস্পতিবার ধরেন আপনার মঙ্গলবার, এটা বলে রাখছে যে পরশু দিন আপনাকে ইজতিমায় যেতে হবে।
জি,
কিন্তু আমার মাইন্ডে ছিল না যে আমি ইনাকে বলছিলাম যে আগামী বৃহস্পতিবার ইনার সাথে ইজতিমায় যাবো, কিন্তু ওই ভদ্রলোক আমার ওখানে দোকানে এসে বসে থাকতো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বসে থাকতো। কিন্তু আমি আমার জানা মতে কমবেশ ছয় সপ্তাহ, আমি ইনাকে পাঁচ ছয় সপ্তাহ হবে মানে আমি ভাই ব্যস্ত আসি পারবো না, আপনি পরে একদিন সময় করে নিব, এভাবে অনেকবার ঘুরাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমির আলোচনার দামত বারকাতুল আলিয়া কেমন হিকমত, কেমন নেকির দাওয়াতের কৌশল ইনাকে শিখিয়েছে, একবারের জন্য ইনার চেহারা মলিন করে নাই অথবা বিরক্তিকর একটা যে আছে না এটা চেহারার মধ্যে প্রকাশ করে নাই, বরং ঠিক আছে না হয় আগামী সপ্তাহে যাই, হ্যাঁ আগামী সপ্তাহে আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ। এই পলিসিতে আখির যখন এই মাহিন্দ্রকন এসে গেল, যেটা না সময় যেটা তাকদীর পরিবর্তন করে দিয়েছে বেশক, তো এসে গেলাম। আসার পর সুন্নত বরা বায়ান, এর পূর্বে তো সূরা মুলক শরীফ, যেটা আসক্ত ছিলাম নাতের প্রতি, ওই নাত শরীফটা এখানে শুরুতেই হয়, আর একটু ভালো লাগা শুরু হলো। এখন যখন মোবালিগা দাওয়াত ইসলামী
বায়ান, প্রথম কোন ইসলামে গিয়েছিলেন?
আমি আমাদের ফেনী জোনে, যেটা আগ্রাবাদ এলাকা, চট্টগ্রাম সিটির আগ্রাবাদ এলাকা, নিমতলা, যেটা নিমতলা ট্রাক টার্মিনালের পাশে,
এখনো
গাউসিয়া জামা মসজিদ, আলহামদুলিল্লাহ এখনো সেখানে ইজতিমা হয়, আলহামদুলিল্লাহ। তো প্রথম আশা আল্লাহ পাকের দয়া, বয়ান ছিল আমি সংশোধন হতে চাই, আমার যতটুকু স্মরণ আছে এই বয়ানটাই ছিল। আসলে বাস্তব তো সংশোধন তখন বয়ানের মধ্যে বসার পর বোঝা গেল যে না, আমার কী কীগুলো পয়েন্টগুলো মোবাইলকে দাওয়াত ইসলামী বয়ানের মাধ্যমে তুলে ধরেছে, যে একজন মানুষের সংশোধনের প্রয়োজনীয়তা। তো ওখান থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমিরে আহলে সুন্নতের দয়ার বরকত, নিগাহের বরকত, সাপ্তাহিক ইজতিমা থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ জিম্মাদারি সহ মাদানী মহলে
এতটুকু গিয়েছেন, মাশাআল্লাহ। তো দাওয়াত ইসলামের ইজতেমায় যখন আপনি প্রথম গিয়েছেন, ওখানে ধারাবাহিকভাবে অনেক শিডিউল থাকে, কিরাত থাকে, নাত থাকে, বয়ান থাকে, সবচেয়ে বেশি পছন্দ কোনটা হয়েছে আপনার, সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার?
লেখকদের সুন্দর একটা আপনি প্রসঙ্গ তুলেছেন,
এখানে অনেক কিছু থাকে।
জি জি জি, আমি যখন, আমাকে যিনি নিয়ে আসছিল না, ইনার সাথে একদিন বাজারের মধ্যে হাঁটতেছিলাম। ইনার মকসদ কি ছিল আমি জানি না,
আমার ওই ইস্তেমার পরে না,
ইস্তেমার পরে, অনেক পরে তো হাঁটতেছিলাম। ইনাকে বলতেছি যে দাওয়াত ইসলামের কোন কোন বিষয়গুলো আমার খারাপ লাগে, তখন আমি গুনতেছি যে কোন বিষয়টা খারাপ, তো কোনো বিষয়ই আসতেছে না, আচ্ছা কি কি ভালো লাগে।
আচ্ছা,
এটা যখন আসছে না, আপনি ইসলামী ভাইদের, আমি, আমার এখনো স্মরণ আছে একজন ইসলামের সাথে আমি মুসাফাহা করতে গিয়েছিলাম, মানে ইজতিমার শেষে, মানে ইনি আমাকে কেমন আছেন, এমন আচরণ না, সৌহার্দ্যপূর্ণ আচরণ, এমন মহব্বতপূর্ণ আচরণ, মানে আমি অবাক হয়ে গেছি, ইনি তো মনে হচ্ছে আমার অনেক দিনের পরিচিত, অ্যাকচুয়ালি কিন্তু ইনার সাথে আমার কখনো দেখাই হয়নি। ওই থেকে শুরু করে নাত শরীফ থেকে শুরু করে একেবারে শেষ জিকির দোয়া পর্যন্ত, মসজিদের যেটা শেষ দোয়া পড়া হয়, এখান থেকে আবার ইতেকাফের জন্য আমাকে বলা হচ্ছে যে আপনারা রাত্রে এখানে থাকেন, আমরা ইতেকাফ করি এখানে মসজিদে, তখন ছিলাম না, চলে আসছি, কিন্তু সব মিলাই কোনোটাকে আপনি মাইনাস করতে পারবো না, পার্সেন্টেজে কোনোটাতে কম করতে পারবো না, সব কটাই মানুষের 100% বলতে হবে আমাকে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন ইজতেমা থেকে আপনি, মানে প্রথম ইজতেমা আপনি পেয়েছেন, তো এরপর প্রথম জিম্মাদারি কি পেয়েছিলেন আপনি?
আচ্ছা মাশাআল্লাহ, আসলে জিম্মাদারি তখন তো একটু বুঝতাম না, না আমার একটা মকসদ ছিল যে আমি
নেক্সট হতে এসেছি, এখানে
সংশোধন হতে এসেছি না, বয়ান শুনছি, তো মাইন্ডের মধ্যে সেট করা, আচ্ছা রিসালা, আমির আহলে সুন্নতের রিসালা, কালো বিচ্ছু যে রিসালাটা, এটা যখন পড়লাম, এরপরে 101 মাদানী ফুল যে রিসালাটা, তো কতগুলো ফ্রেন্ডস এত বেশি মানে আকৃষ্ট করতেছে, এমন হয়েছে লেখক ভাই রিসালা আমি ফকটের সাথে করে রাখতাম তখনকার সময়টা, আলহামদুলিল্লাহ এখনও সেটা চেষ্টা করি যে ডেরফোর রাখা, মানে ফরে ফরে শোনাইতাম বন্ধুদেরকে যে দাঁড়া এটা একটু শুন না, এখানে কী লিখছে খুব সুন্দর করে। তো এই বিষয়গুলো আপনার বেশি কী করে, যখন আরেকজনকে মানুষকে শোনাইতাম, ইনিও একটু উৎসাহিত হতো, আস্তে আস্তে এদিকে সামনের দিকে বাড়া, আল্লাহ পাকের দয়া। এই আপনার যেটা প্রশ্ন ছিল,
প্রথম জিম্মাদারি কি,
প্রথম জিম্মাদারি কী ছিল, তখন তো আমি এত কিছু জানি না যে আসলে জিম্মাদারি কী এই কী। পরে যিনি আমাদের এখনও আলহামদুলিল্লাহ, যিনি আমাদের এই চট্টগ্রামের ফেনী জোনের মধ্যে জিম্মাদার, ফেনী অঞ্চলের মধ্যে ইনি জিম্মাদারিতে আছে, তো আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনি ডিভিশন নিগ্রান। এখন ডিভিশন নিগ্রান কি, নিগ্রান কি, ডিভিশন কি, এত কিছু তো জানিও না। তো বলতেছে আপনি এখান থেকে আপনার এলাকাতে প্রত্যেক সপ্তাহে আপনি আসবেন, ইসলামী ভাইদেরকে ইস্তামার মধ্যে নিয়ে আসবেন, এটাই আপনার জিম্মাদারি। তখন ডিভিশন নিগ্রানই বলা হয়েছিল। আসলে এখন তো বুঝতেছি ওই ইসলামী ভাই আমার উপর কত দয়া করেছে, কারণ আমি আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া এর জবান থেকে, আমি পবিত্র জবান থেকে বলতে শুনেছি যে জিম্মাদারি হচ্ছে বেরি, মানে জিম্মাদারি হচ্ছে পায়ের বেরি,
যেটা ধরে রাখবে,
ধরে রাখবে, আঁকড়ে রাখবে। আচ্ছা কেমন বেরি, এটা কি কাজ করে? যখন এমনও হয়েছে লেখক ভাই, প্রথম প্রথম না, মাইন্ড তো চতুর্দিকে সেট করা, ফ্রেন্ড সার্কেলের সাথে, ব্যবসার সাথে, ব্যবসা তো খারাপ না, এটা তো অবশ্যই ঠিক হালাল, হালালের উপর হালাল, কিন্তু বিভিন্ন জায়গায় সেট করা, ফ্রেন্ড সার্কেল বিশেষ করে ওই বয়স,
অর্থাৎ মানে মোট কথা হচ্ছে আপনি মানে দিনের প্রতি ঝুঁকা কম ওই দুনিয়ার দিকে,
ওই দিনের প্রতি যখন বেশি ছিল, তখন কি হতো, মানে মাইন্ডটা ওইদিকেই তো সেট করা। কিন্তু বেরি যেটা বলেছি না, আজকে আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোথাও এমন একটা জায়গা যাবো যেটা দুনিয়া ফায়দা নেই আখেরা তো ফায়দা নেই, লেখা করবে দুনিয়া তো ফায়দা নাই আখেরা তো ফায়দা নাই, যেটা শুধুমাত্র একটাই ফায়দা সেটা হলো আমি আমার বন্ধুদের সাথে ভালো একটা সময় অতিবাহিত করে আসছি, যা মজার সময় কাটাই আসছি। এটা তো হয়ে আসতেছিল না, যখন জিম্মাদারি আসছে নিগরানের পক্ষ থেকে বলা হলো যে আবিদিন ভাই আপনাকে অমুক মসজিদে আসতে হবে এই টাইমের মধ্যে, কেন আমাদের আজকে এই মিটিং হবে দিনই কাজ বাড়ানোর জন্য, যেটাকে দাওয়াত ইসলামী তখনকার ভাষা ছিল পরিভাষা ছিল মাশওয়ারা, এখন তো মিটিং, তো এই মিটিংয়ের মধ্যে আপনাকে আসতে হবে। তখন আমি চিন্তা করলাম ইনাকে এত মহব্বত করি, ইনি আমাকে এত নেকির দাওয়াত দিয়েছে, জিম্মাদারি দিয়েছে, এখন বন্ধুদের কাছে না গিয়ে বরং আমি কোথায় যাই মাশওয়ারাতে যাই। তো তখন তো এত কিছু বুঝতাম না, যখন আমির আহলে সুন্নাত বলতেছে যে জিম্মাদারি হচ্ছে বেড়ি আর এটা যখন গুনাহের দিকে যাবে অথবা দুনিয়া এবং আখেরাত নষ্ট হয় এমন কোনো পরিবেশে যাবে তখন ওই জিম্মাদারি তোমাকে বাঁচিয়ে নিবে, আমার যতটুকু বুঝে এসেছে লিয়াকত ভাই আলহামদুলিল্লাহ ওই জিম্মাদারিতে থাকার কারণে আজকে পর্যন্ত বাস এখন দোয়া
মৃত্যু পর্যন্ত
যেন জিম্মাদারির সাথে ইখলাসের সাথে যেন ইস্তেকামত থাকে।
আসলে দর্শক আমি একটা জিনিস মানে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে দাওয়াত ইসলামী কেমন প্ল্যাটফর্ম দেখুন, যে আমার হুজুর যে জিম্মাদারের কথা বলছেন ওই জিম্মাদারের মাতেহাত ছিল আমার হুজুর, আজ আমার হুজুরের মাতেহাত ওই জিম্মাদার। আমি জাস্ট এটা এই জন্য বোঝানোর জন্য বলতেছি দাওয়াত ইসলামী চাইলে মানে মানুষকে কোথায় কোথায় নিয়ে যেতে পারে, জিম্মাদারি তো বড় কথা নয়, মানে একটা মানুষকে দিনের দায়ী হিসেবে কোন স্টেটাসে নিয়ে গেলে সে তার মানে আশেপাশের মানুষ বলেন, জোনের মানুষ বলেন, বিভাগের মানুষ বলেন, তাদেরকে চেঞ্জ করার একটা অ্যাবিলিটি তা চলে আসে। আপনি দেখুন না আমরা কোথাও দাঁড়িয়ে ঠিক মতো কথাও তো বলতে
পারতাম বেশ,
হ্যাঁ জি জি আবেদিন ভাই আমরা মানুষের সাথে মানে যে
কথা ব্যালেন্স ছিল না,
হ্যাঁ কোনো ব্যালেন্স ছিল না, আর এমনি শুধু হয়তো বা আমার ঘরোয়া মানুষের সাথে বা আত্মীয় স্বজনের সাথে এদের সাথে মোটামুটি কথা বলতে
পারতাম,
কিন্তু দেখুন আমাদেরকে কথা বলা শিখিয়েছে দাওয়াত ইসলামী, আমাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে দাওয়াত ইসলামী, আজ আমাদেরকে মানুষ গুনছে তো দাওয়াত ইসলামী কারণে, এখন কোনোই আমাদের দাম ছিল না।
লেখক ভাই আপনি যেটা বলেছিলেন জিম্মাদার কোথায় দাঁড় করিয়ে দিয়েছে, যে মানুষের শুকর আদায় করে না সে তো প্রকৃতভাবে আল্লাহ তাআলা শুকর আদায় করে না। তো আমি আমার যিনি আমাকে প্রথম জিম্মাদারিতে এলান করেছিল আমাদের আলহামদুলিল্লাহ ফেনী কাবিনার, যেটা ফেনী এরিয়া ডিস্ট্রিক্টের জিম্মাদার, আমি এনাকে সরাসরি বলি অনেক মিটিংয়ের মধ্যে বলি যে ইনি যদি আমাকে এই এহসানটা না করতো, আমি অনেক অধীনস্থদের মিটিংয়ের মধ্যে বলতাম যে ইনার এই দয়ার কারণে আজকে আমি আজকে এতটুকু পর্যন্ত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে মানে আদবের উপর আদব আছে না, যে আমাকে যিনি মাদানী মহলে নিয়ে আসছে, এখন হয়তো এটা মাদানী মার্কাজ যখন যেটা ভালো মনে করে, জিম্মাদার যখন ভালো মনে করে, যখন আমাকে ইনার উপরস্থ জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বাস করবেন লেখক ভাই আলহামদুলিল্লাহ একবারের জন্য চেহারা মলিন অথবা দ্বিমত পোষণ করা কোনো কিছু তো, বরং পরামর্শের উপর করে পরামর্শ নিয়ে কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা দাওয়াত ইসলামীর অনেকগুলো মানে বর্ণনা করার মতো বিষয়ের মধ্যে এটাও একটা, যে সবাইকে একই সুতোর মধ্যে গেঁথে নেওয়া।
সৌন্দর্য আপনি দেখুন, আজ দাওয়াত ইসলামের অগ্রগতির একটাই কারণ চেইন অফ কমান্ড, মানে উপর থেকে যা আসে সব এগুলো মেনে নেয়, বলেন একবার জন্য বলেন না যে এটা কেন, এটা কিভাবে, এটা হবে কি হবে না, এটা মানে হয় না আমাদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ, যার বদৌলতে আপনি দাওয়াত ইসলামের এই উন্নতির তরক্কে এগুলো দেখছেন। তো হুজুর আপনি তো প্রথম জিম্মাদারি ডিভিশন নিগ্রান পেয়েছেন, তো ডিভিশন নিগ্রান যখন পেয়েছেন আপনি আগে তো ব্যবসায়ী ছিলেন, আগে তো ডিভিশন নিগ্রান কিভাবে সামলিয়েছেন এগুলো?
আসলে এই ডিভিশন নিগ্রান কি সেটা তো বুঝতাম
না,
তো বুঝছি একটা আমাকে ইস্তেমায় যেতে হবে,
সুরাকা নিয়ে যেতে,
সবাইকে নিয়ে যেতে হবে। এখন আমি ব্যবসা করি এমন না যে যারা ব্যবসায়ী না, এটা ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, যেই লেভেলের ব্যবসায়ী হোক, আচ্ছা ব্যবসায়ী কি ঘুমায় না? ঘুমায়, ব্যবসায়ী তার দৈনন্দিন কাজগুলো করে না? করে। তো দৈনন্দিন কাজগুলো করার মধ্যে দাওয়াত ইসলামী আমাকে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে আপনি ইলমে দিন থেকে দূরে, কারণ আপনি অনেক ব্যবসায়ী করেন, যাই করেন, আপনার স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস বলেন, সামাজিক স্ট্যাটাস বলেন, আপনার অনেক অ্যাভেলেবেল, অনেক ইজ্জতওয়ালা, কিন্তু একটা হাদিস স্মরণে এসে গেছে, সেটা হলো যখন একজন মানুষ তিনটা দিন ইলমে দিন থেকে দূরে থাকে, আর ওই দূরে থাকার কারণে তার অন্তরটা মরা বলা হয়েছে, মৃত বলা হয়েছে। এখন আপনি বলেন সে ব্যবসায়ী যেই লেভেলেরই হোক না কেন, আমরা যে সেক্টরে থাকি না কেন, দিন ইসলামের জ্ঞানগুলো আমাদের জন্য অর্জন করা ফরজ। তখন যিনি মোবাল্লিক ছিল আমার, আমাকে মোটিভেট করা, অর্থাৎ দাওয়াত ইসলামীতে নিয়ে আসা, ইনি সবসময় লেগেছিল যে আমি যখনই দেখা যাচ্ছে কোনো ব্যস্ততা নিয়ে বা ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে বা পারিবারিক ব্যস্ততা নিয়ে পিছু হটার চেষ্টা করি না, ও ইসলামী ভাই বাসা পর্যন্ত চলে যেত। হ্যাঁ, বাসায় গিয়ে যে মহব্বত দিয়ে কোথায় আসি কী আসি, এমনও হয়ে যাচ্ছে অনেক সময় বিরক্তি এসে যে আমার উল্টা আমি ইনার উপর বিরক্ত হয়ে কিছু আচরণ, হয়তো বডি ল্যাঙ্গুয়েজকে পরিবর্তন করতাম যে ইনি চলে যাক এখান থেকে, না ভাই ইনি তো করবেই করবে, নিবেই নিবে। তো যখন আস্তে আস্তে করতে করতে আসলে সেট হয়ে গেছে,
এটাও কিন্তু মানে উনি দিনের দরদ ওনার প্রতি আছে বিধে উনি এই কাজটা করেছে। আমাদের ক্ষেত্রে হয়তো আমাদের তো এই খারাপ লাগতে পারে, কিন্তু বান্দাটার মানে আমির রসুল কি পরিমাণ ওনার প্রতি দিনের দরদ ঢুকিয়ে দিয়েছে, যার কারণে উনি উম্মতকে এখন চেঞ্জ করার জন্য লেগে গেছে।
জি, এটা আসলে ইনার এটার হিকমত কি ছিল বা ইনি এটা এভাবে কেন নিয়েছে সেটা তো আমি তখন বুঝতাম না। আমার আমার দরকার হচ্ছে তাকে অ্যাভয়েড করা ওই সময়। আর এখন যখন আলহামদুলিল্লাহ বুঝে গেছি না, ইলমে দিনটা শিখতে হবে, আমলও করতে হবে, অপরের কাছে পৌঁছাইতেও হবে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানও আছে, তো পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে যদি হয় একটি আয়াত। তো এটার আখেরাতের সামানা কি, ইনের ভিতরে যে একটা কাজ করতো তাই বিদায় ইনি আমার পিছনে ওভাবে লেগেছিল, আল্লাহ পাকের দয়া ওই সময় বুঝে চলে আসছে না, যতই ব্যস্ততা থাকুক, দুনিয়াবি ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, তো আমাকে নেককার হতেই হবে, নেককারদের সাথে থাকতেই হবে। তো সবচেয়ে বড় বিষয় হলো কি লেখক ভাই, আমি যখন থেকে মানে মাদানী মহলে আসছি না, যে প্রফেশন যে বিজনেস আমার ছিল এখনও কিন্তু সেম জিনিসটা।
আচ্ছা,
হ্যাঁ মানে একই জায়গায় একই প্লেস, যে দোকান আমার আগে ছিল ব্যবসা প্রতিষ্ঠান ওখানে এখনও আছে, স্টাফের পরিবর্তন হয়েছে, হয়তো ম্যানেজারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমি মানুষটার পরিবর্তন আমির আলে সুন্নত করে দিয়েছে, যেটাকে বাস জাহির তো সেজে গিয়েছে, এখন ভিতরটাও যদি সুন্দর হয়ে যায়, আমির আলে সুন্নতের নিগাহ যদি হয়ে যায়, কারণ আউলিয়ে কামিলিনের নিগাহের বদলতে লাখো নয় কোটি মানুষের তাকদীর পরিবর্তন হয়েছে, সচ্চা তওবা নসিব হয়ে গিয়েছে, নেকির কাজ ইনার থেকে দিনের কাজ সুন্নিয়তের কাজ আল্লাহ পাক নিয়ে নিয়েছে, এমন লোক অসংখ্য পাওয়া যায়, এমনও আছে যে তওবা করার জন্য এসেছি। তওবা করার অর্থ তো এটা যে আজকে তওবা কবুল হয়ে গিয়েছে আর ওই দিনের পর থেকে আল্লাহ তাআলার মকবুলিয়তের মধ্যে পৌঁছে যাওয়া। তো মাদানী মহলে আসার মাকসাদ তো এটা যে আমি জিম্মাদার হব এটার জন্য না, মাদানী মাকসাদ এটা। লিয়াকত ভাই, আপনি যদি প্রত্যেক দাওয়াত ইসলামীওয়ালাকে জিজ্ঞাসা করেন যে আপনার মাকসাদ কোন দিকে ছিল, সবাই বলবে যে আমার জিম্মাদারিতে মাকসাদ ছিল না, আমার মাকসাদ ছিল নেককার হওয়া, উদ্দেশ্য ছিল নেককার হওয়া। তো বাস্তবে এখন দোয়া সাথে সাথে চেষ্টা, আর সবচেয়ে বড় কথা এটা হলো দোয়া,
বেশ
যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মাদানী মহলে জিম্মাদারির সাথে ইখলাসের সাথে ইস্তেকামত।
আমিন আমিন, মাশাআল্লাহ। আসলে দর্শক, দাওয়াত ইসলামী এটাই চায় যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এরই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী যাদেরকে যোগ্য মনে করে, দাওয়াত ইসলামী যাদেরকে কাবিল মনে করে, তাদেরকে আস্তে আস্তে এমন এমন জিম্মাদার বানিয়ে দেয় তার মাধ্যমে, দাওয়াত ইসলামীর প্রচেষ্টায় তার মাধ্যমে আরও অসংখ্য মানুষের হিদায়ত হয়ে যায়, সংশোধন হয়ে যায়। সে তার যোগ্যতা বলে বা ক্ষমতা বলে এগুলো কিছু করছে না, তার পেছনে অনেক বড় ওলিয়ে কামিলের নিগাহ আছে। সে যত বড়ই জিম্মাদারিতে যাক না কেন, সে এতগুলো মানুষের সংশোধন বা তাকে দেখে, তার বয়ান শুনে, তার চালচলন দেখে পরিবর্তন হওয়া, এটা তার কোনো যোগ্যতার মধ্যে ছিল না। সেটা হচ্ছে আমির আলে সুন্নত নামক যে ওলিয়ে কামিল করাচির মধ্যে আছেন, ওনার নিগাহে উসিলাই আজ আমার মাধ্যমে হোক বা বড় বড় জিম্মাদারের মাধ্যমে হোক আজকে চেঞ্জ হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে আর কত দূর থেকে দেখবেন, আর কত মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি দাওয়াত ইসলামকে দেখতেই থাকবেন। আসুন না প্র্যাকটিক্যালি আমরা এখানে অ্যাড হয়ে যাই, সম্পৃক্ত হয়ে যাই। যদি ইসলামী ভাই হন, আপনারা ইজতেমা আসা শুরু করে দেন, কোনো না কোনো জিম্মাদারি নেওয়া শুরু করে দেন। এটা এজন্য বলছি না যে আপনি জিম্মাদারির জন্য দাওয়াত ইসলামীতে আসবেন, আমি যদি জিম্মাদার হয়ে যান, আপনি একটু চিন্তা করেন, আজকে আবেদিন ভাই শুধু সেই যদি ব্যবসায়ী থেকে যেত আর শুধু ইসলামায় আসা যাওয়া করতো, তো শুধু নিজের সংশোধন করতে পারতো। আজ উনি ওনার জোনের ইসলামী ভাইদেরকে সংশোধনের একটা মাধ্যম হয়ে গিয়েছে, এটা আমিনুল সুন্নতের বদৌলত। আমি বলবো যে নিগরানের সুরা একবার একটা মানে বয়ানের মধ্যে দোয়া করে করে বলছে যে হে আল্লাহ, আমি হয়তো বা কিছু না, কিন্তু আমার বয়ানের কারণে এখানে তো কোনো না কোনো বান্দার চোখ দিয়ে পানি অন্তত ঝরেছে, তার উসিলে আমাকে মাফ করে দাও। তা আসলে দর্শক, এটাই হচ্ছে কামিয়াবি। জিম্মাদারি পাওয়া এটা বড় বিষয় নয়, আপনার মাধ্যমে একজন সুন্নতের পাবন্দ হয়ে যাবে, আপনার মাধ্যমে একজন চোখের অশ্রু ঝরাবে আল্লাহ তাআলার ভয়ে, যে না কখনো নামাজ পর্যন্ত পড়েছে, যে না কখনো সুন্নতের অনুসরণ পর্যন্ত করেছে, সে যদি আপনার বয়ানে বলেন, আপনার চালচলনে বলেন, আপনার মানে কি বলে নেকির দাওয়াতে বলেন, চোখ দিয়ে পানি ঝরায়, তাহলে এর চাইতে দামি বিষয় আর কি আছে?
দেখুন ভাই, আসলে আপনি যেটা বলতেছিলেন আর কি, যে আমি কারো যদি চোখের পানির বদলতে, তো দোয়াটা কবুল হয়ে যায়। আচ্ছা, জিম্মাদারি তো যখন মাদানী মহল প্রথম প্রথম, তখন তো নিজ এলাকার মধ্যে থাকা হতো, ইস্তামা যেখানে হতো এই নিমতলাতে ওখানে আসা হতো, আস্তে আস্তে এয়ারপোর্টের মধ্যে ওই আমাদের যেটা পথেঙ্গা এলাকার মধ্যে, ওখানেও ইস্তামাটা যখন ট্রান্সফার হলো ওখানে অংশগ্রহণ হচ্ছে। যখন জিম্মাদারির কারণে আলহামদুলিল্লাহ যাওয়া হয়, ফেনী পর্যন্ত যাওয়া হয়, অন্যান্য অঞ্চল সিটির মধ্যে অনেকগুলো ইস্তামাতে যাওয়া হয়। লেখক ভাই, আমির আহলে সুন্নতের নিগাহের বদৌলত, এটার বর্ণনা আমি বলি আপনাকে একটু সংক্ষেপে, যে একজন মানুষ আসছে, দেখলাম মানে তার হাতে অনেকগুলো আংটি বলেন বা চেন বলেন, হ্যাঁ ফ্যান্টের, যেটা ইংরেজদের ফ্যাশন, যেটা ইহুদি নাসারাদের ফ্যাশন, আমাদের ইয়াং জেনারেশনরা না বুঝে আমরাও এটা গ্রহণ করেছিলাম, এটা আসতে দেখা, মানে ওই দিন দেখলাম ইনি এটাতে আসছে, মানে এরকম এলোমেলো চলাফেরা
ইস্তামাতে।
কিছুদিন পর গিয়ে দেখলাম বা ওই এলাকার স্থানীয় যারা জিম্মাদার আছে, এরা পরিচয় করে দেয় ইনি অমুক ডিপার্টমেন্টের জিম্মাদার। আচ্ছা, ইনাকে দেখলাম গত কিছুদিন আগে এমন একটা অবস্থা, আবার আজকে জিম্মাদার মাশাল্লাহ। কিছুদিন পর এমন হয়েছে যে নামাজের পাবন্দি দেখা যায় না, আজান হয়েছে আলহামদুলিল্লাহ, নামাজের জন্য চলে যাচ্ছে, বলতে হচ্ছে না। এটা হচ্ছে তার ভিতরের একটা যে মহব্বত মসজিদের সাথে তৈরি হয়ে গিয়েছে দাওয়াত ইসলামীতে আসার কারণে, যে তার একটা নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে দাওয়াত ইসলামীতে আশিকানে রসুলের সংস্পর্শে থাকার কারণে। আচ্ছা, দেখতে দেখতে এমনও হয়ে যায় সে কখন দাড়ি শরীফ সাজিয়ে নিয়েছে এক মুষ্টি, কখন আবার পাগড়ি শরীফ সাজিয়ে নিয়েছে, এমনও বলতে শোনা যায় যে আমার পরিবারের মধ্যে বা বংশের মধ্যে কেউ পাগড়ি পরতো বা এরকম বর্ণনা করে, কিন্তু দাওয়াত ইসলামীতে আসার কারণে আজকে আমি পাগড়ি পরতেছি। এই ধরনের বিষয়টা আপনি যেটা বলতেছিলেন, যে যখন আশিকানে রসুলের সংস্পর্শে আসবে না, মানুষের অটোমেটিক একটা গুনাহের প্রতি ঘৃণা তৈরি হতে শুরু করে, নেক কাজ করার একটা মন মানসিকতা তৈরি হয়। যখন মানসিকতাটা তৈরি হয়ে যায় না, দাওয়াত ইসলামের যেটা কামালিয়ত বলেন, যেটা আমির আহলে সুন্নতের নিগাহ বলেন, ওই ব্যক্তিকে তার যে কাজে সে পারবে এই কাজে তাকে নিযুক্ত দিয়ে দেওয়া হয়। ফলে হয় কি, সে এই কাজের পিছনে লেগে যায়, দেখতে 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 ইনার হাত ধরে দিনের অনেক বড় কাজ, অথচ যে মানুষটা ইহুদি নাসারাদের বেদিনদের কালচারকে যে আবশ্যক করে নিয়েছিল, যার চিন্তাধারার মধ্যে দিন ইসলামের খিদমত তো দূরের কথা, ইসলামিক মেন্টালিটি নিয়ে, ইসলামিক লেবাস নিয়ে, ইসলামিক পরিবেশে থাকবে এরকম চিন্তা পর্যন্ত ছিল না, আর আমির আহলে সুন্নতের নিগাহের বরকত সে দাওয়াত ইসলামীতে এসে দিনের কাজ করা, শরীয়তের মধ্যে থাকা, ইলমে দিন অর্জন করা, ইলমে দিনের উপর আমল করা, সেটা অপরের কাছে পৌঁছানো। আচ্ছা, এমন এমনও দেখা যাবে দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কাজেও লেগে গিয়েছে।
মাশাত মাশাত, আসলেই দাওয়াত ইসলামী জিরো থেকে হিরো বানানোর কারখানা হচ্ছে দাওয়াত ইসলামী। তো আমি আপনাদেরকে বলবো যে যদি হিরো চান ইসলামের হিরো, দুনিয়ার কোনো
আখিরাত সুন্দর করা,
আখিরাত সুন্দর করার জন্য যদি আপনি কোথাও আসতে চান, দাওয়াত ইসলাম আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, আপনি আসতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন। আপনি দাওয়াত ইসলামের যুবক যুবক ইসলামী ভাইদেরকে দেখলে আপনি এটা অনুমান করতে পারবেন যে দাওয়াত ইসলামী আসলে কী করতে পারে, আসলে কী করতে পারে। আমরা 40 ইয়ার্সের সেলিব্রেশন করেছি, তো এখানে যে জার্নিটুকু আমাদের ছিল বা যে ইস্তেমাগুলো আপনারা দেখেছেন লাইভে, তো এগুলোর মাধ্যমে আপনারা অনুমান করতে পারেন যে দাওয়াত ইসলামী আসলে কী করতে পারে। আমি ইনশাআল্লাহ আজ্জাল আবেদিন ভাইয়ের কাছে আবারও আসবো, আমাদের গেস্টের জন্য একটা সেগমেন্ট থাকে, তো সেই সেগমেন্ট হচ্ছে,
হুজুর
জি আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে কোনো একটা রিসালা বা কিতাবের নাম, বা সেটা রিসালার নামও হতে পারে, কিতাবের নামও হতে পারে, কোনো ধর্মীয় ব্যক্তি অর্থাৎ যারা আল্লাহর ওলি হতে পারে, সাহাবি হতে পারে, নবী হতে পারে, ওনাদের একটা পুরাতন নাম থাকে, ঠিক আছে? তো পুরো নামের যে কোনো একটা অক্ষর আমাদের এই ওখানে দেখানো হবে, বাকি সব অক্ষর এখানে হাইড থাকবে,
আচ্ছা,
লুকায়িত থাকবে। তো আপনাকে যে কোনো একটা একটা করে অক্ষর বলতে হবে,
ওই নামটা পুরো নিয়ে আসতে হবে অক্ষরগুলো বলে বলে।
হ্যাঁ, আপনাকে চারবার চান্স দেওয়া হবে, অর্থাৎ আপনি একটা অক্ষর বললেন, ওটা যদি ওখানে থাকে তাহলে তো ওখানে শো হবে, আর যদি বললেন অক্ষর যেটা সেটা যদি ওখানে না থাকে তাহলে আপনার একটা চান্স কাটা। এবং চারটা চান্স দেওয়া হবে, চার চান্সের পরে গিয়ে আপনাকে ফাইনাল নাম বলে দিতে হবে। আজকে আপনার জন্য যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে একটা মাকতাবাতুল মদিনার কিতাবের নাম, অর্থাৎ মাকতাবাতুল মদিনার কিতাব আর ইসলাম। আমি আপনাকে সহজ করে দিয়েছি, অন্যদিকে আপনার কাজ যেতে হবে। তো আমার উজুরকে দেখিয়ে দেন ওনার আজকের পাজলটা। আল্লাহ আকবার, সুদূর র দেখা যাচ্ছে।
আগে পরে হলে তো অসুবিধা নেই, যদি
আমি অক্ষর বলেন সেটা যদি ওখানে থাকে, এটা আগে হোক পরে হোক যেখানেই থাকবে ওখানে শো করবে।
আচ্ছা,
আল্লাহ,
এখানে মুক্তাবাতুল মদিনার রিসালা বা কিতাব,
জি,
ফ আছে, ফ ফলের ফ,
জি, ফ আছে কিনা দেখিয়ে দিন। আছে, শুরুতেই আছে, মাশাআল্লাহ।
দন্তান্ন আছে কিনা?
দন্ত্যান্ন দেখিয়ে দিবেন আমার হুজুরকে। আছে,
আরেকটা দন্তান্ন আছে কিনা?
জি, আছে আরেকটা,
পৌঁছে যাবে, অনেকটা পৌঁছে গেছে না?
বলে যদি আপনি বলতে পারেন পুরো নাম তাহলে বলে দিতে পারেন।
ফয়জানে রমজান,
ফয়জানে রমজান কিনে একটু দেখাবেন আমাদেরকে। মাশাআল্লাহ, ফয়জানে রমজান,
অনেক সুন্দর একটা কিতাব, যেটা অধ্যয়ন করার কারণে আলহামদুলিল্লাহ অনেক কিছু ইলমে দিন তো হাসিল হয়, রমজানের প্রতি আদব বেড়ে যায়।
আল্লাহ
আকবার,
আসলে আবেদিন ভাই একটা বিষয় হচ্ছে, দাওয়াত ইসলামীতে এসে আমরা যতই ক্ষুদ্র জিনিস শিখি না কেন, এটা মনে হয় যে মানে আমাদের জীবন চেঞ্জিং
চেঞ্জিং এর বিষয়,
মানে এটা কেউ কখনোই শিখাই নাই,
জি জি,
বা কারো কোথা থেকে শুনিও নাই এমন মনে হয়।
জি,
দাওয়াত ইসলামী মানে আমরা চিন্তা করতাম এই জিনিসগুলো কি আমরাও শিখবো, এগুলো তো আলেমদিনদের বিষয় বা মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের বিষয়, আমরাও শিখবো, আমাদের প্রতি কত হেসান এগুলো করে করে, কিতাব দিয়ে, রিসালা দিয়ে কত বড় বড় হেসান আমাদেরকে করে দিচ্ছে।
আমার যেটা আপনি বলতেছেন আর কি, কিতাব রিসালার প্রতি ছোট্ট একটা হয়তো শব্দ বা কয়েক লাইনের একটা হাদিস শরীফ অথবা একটা ওয়াকিয়া, এটা প্রতি আসক্তি বেড়ে যায়, কেনই বাড়বে না? দেখেন, একটা হচ্ছে ইলমে দিন ফজিলত আপনার সামনে বর্ণনা করে বিভিন্ন দর্শের মাধ্যমে, বিভিন্ন ইনফ্রাদির মাধ্যমে, ব্যক্তিগতভাবে বোঝানোর মাধ্যমে আপনার, আমার চোখের সামনে, আপনার চোখের সামনে ফজিলতটা বর্ণনা করতেছে। এরপরে ওই ইলমে দিনের যে কিতাবটা, সেটা মাকতাবাতুল মদিনার মাধ্যমে আমার আপনার কাছে পৌঁছে দিচ্ছে। একদিকে তো ফজিলত বর্ণনা করেছে, অন্যদিকে দাওয়াত ইসলামের আরেকটা ডিপার্টমেন্ট কিতাবটা আমাদের কাছে, রিসালাটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। যখন বক্তার বক্তব্যের সাথে কাজের মিল থাকে না, লেখক যে বক্তার বক্তব্যের সাথে যখন কাজের মিল হয়ে যাবে, তখন বাস্তবতা অনেক পরিবর্তন হয়ে যায়। আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া এর একটা বক্তব্য কি ছিল আমরা সবাই জানি, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এটা আমির আহলে সুন্নাহর বক্তব্য ছিল। কিন্তু এটার বাস্তবতা কি, এটার ক্রিয়া কি ছিল, এটার কাজ কি ছিল, এটা যদি আপনি দেখতে যান, বক্তার বক্তব্য হচ্ছে নিজেকে সংশোধন করে সারা দুনিয়ার মানুষকে সংশোধনের চেষ্টা করবে। আল্লাহ আকবার, আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়ার এর জীবনীর মধ্যে এমন এমন নিজেকে সংশোধন, মানে সংশোধন একেবারে সংশোধিত, যেটাকে সংশোধন বলে, এমন সংশোধন অনেক ওয়াকিয়া ইনার জীবনের মধ্যে পাওয়া যায়। আবার সেটা নিজের মধ্যে প্রথমে ধারণ করেছে, সেটা দাওয়াত ইসলামীর এক একটা ইভেন্টসের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আল্লাহ পাক ইনার উপর কেমনভাবে রাজি হয়েছেন, কেমনভাবে ইনার থেকে দিনের কাজ নিচ্ছেন, যে বক্তার বক্তব্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনি নিজেকে সংশোধন করার পর পুরো দুনিয়ার মানুষের সংশোধনের জন্য আপনার আমার চোখের সামনে দাওয়াত ইসলামী ঘরের দরজায় গিয়ে টোকা দিয়ে দাঁড়িয়ে থেকে মুস্কি হেসে দিয়ে ধরে নিয়ে আসা, মহব্বত দিয়ে নিয়ে আসা, এই প্রচেষ্টা আপনাকে আমাকে এই বাস্তবতার মধ্যে নিয়ে আসবে, না তো কাকে নিয়ে আসবে?
আল্লাহ,
এটাই তো দাওয়াত ইসলামী বাস্তবতা।
আসলে আমরা মাঝখানে একটু কথা স্কিপ করেছিলাম যে আপনার ডিভিশন নিগ্রানের পর আপনার আর কি কি দায়িত্ব হয়েছিল এই পর্যন্ত, জোন নিগ্রান পর্যন্ত।
আচ্ছা, মজার বিষয়, ভালো লাগে যখন ওই পরিবর্তনগুলো আসে, যে দিনের কাজের দরদ বাড়িয়ে দেওয়া সাথে সাথে মাঠে ময়দানে যাওয়া, মানে সফর করা, আর সফরের মধ্যে তো অনেকগুলো নিয়ামতই থাকে। যখন ডিভিশন থেকে যখন বলা হলো কয়েকটা ডিভিশন নিয়ে একটা গঠিত, তখন কাবিনা ছিল, তখন কাবিনা পর্যায়ে চলে আসা, তো এরপরে জিম্মাদারিতে আসি। আসলে মাথায় সাথে থাকে শুধু একটা কথা, আমাকে ডাকলে আমি যাব, করতে বললো আমি করব, মানা করলে আমি শুনবো, এই কাজটা করব না। মানে আমার মাইন্ডের মধ্যে এটা এখনও পর্যন্ত, আমি আমার ইসলামী ভাইদেরকে বলি যে দাওয়াত ইসলামীতে আমরা ন্যাক্কার হওয়ার জন্য আসছি, জিম্মাদারিতে জিম্মাদারির জন্য আসি নাই। এখন আমাদের মাইন্ডের মধ্যে সেট করতে হবে এখন থেকে এই পর্যন্ত, আল্লাহ আমাকে এটার উপর আমল করার তৌফিক দান করুক, আপনাকেও দান করুক, সকল আশিকান রসুল দাওয়াত ইসলামী ওয়ালাকে এটার উপর আমল করার তৌফিক দান করুক, যে আমরা জিম্মাদারি আছে তো এখন আসি, দুঃখতেছি, জিম্মাদারি নাই তো চলে গেছি, এমন না। তো মাইন্ডের মধ্যে এটা থাকে, আমাকে ডেকেছে আমি যাব, করতে বলেছে আমি করব, মানা করেছে কেন করেছে এটা আমার চিন্তা করার টাইম নেই, দরকারই নেই, মানা করেছে সেটা আমি করবো না। এখনো পর্যন্ত মাথার মধ্যে এটা সেট করা আছে, এখন দোয়া দরখাস্ত যেন এটা ইস্তেকামত থাকে, যে না আর কখনো এটা যেন পরিবর্তন না হয়, এটার উপরে থাকে। ফলে আস্তে আস্তে যখন কাবিনা পর্যায়ে আসলো, তখন বলা হলো যে জুন পর্যায়ে যেতে হবে, আচ্ছা ফেনীতে সফর করতে হবে। যদিও বা এখানে একটু বলে রাখি, আমির আহলে সুন্নতের অনেক রুহানিয়ত কাজ করে। একদিন মাদানী মুজাকারার মধ্যে আমির আহলে সুন্নত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়াকে বলতে শুনেছি যে যারা আমাকে না দেখে, যারা আমাকে না দেখে দিনের কাজ করে, এই যে সুন্নিয়তের বার্তা পৌঁছানোর কাজ করতেছে, যে তাদের স্থান কোথায়, এভাবে ইশারা দিয়ে বলেছিল যে তাদের স্থান। আচ্ছা, লেখককে যখন জিম্মাদারি বলেন বা এখানে প্রথম প্রথম দাওয়াত ইসলামীতে, তখন তো এত দূরে যাওয়া হতো না বা ফেনী এই অঞ্চলগুলোতে যাওয়া হতো না। যখন জিম্মাদারিতে আসছি, একদিন আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম
ফেনীতে,
না এটা তখন ছিল সম্ভবত হালি শহরে।
আচ্ছা,
আমি বাসা থেকে বের হয়ে, তখন কিন্তু রোদ, হ্যাঁ বাসা থেকে যখন বের হচ্ছিলাম মানে বৃষ্টি ছিল না, অর্ধেক আসছি বৃষ্টিতে আমার পুরো জামা ভিজে গেছে। তখন আবার যেখানে গন্তব্য আমার, ওখানে গিয়ে ওখানে যাওয়ার ধরেন আর 10-15 মিনিট আছে, তখন মোটরসাইকেল তো চলতেছে, এখন যে আমি একটু আগে ভিজলাম, ওখানে গন্তব্যতে গিয়ে আমি কাউকে বিশ্বাসই করাতে পারবো না যে আমি ভিজে আসছি, আবার ওখানে গিয়ে শুকাই গেছে। তখন একটা ফিলিংস আমার ভিতরে আসছে যে কিবলা শাইখের তারিকা তামির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়াকে না দেখে, যার লিখনী, যার বয়ান, যার মাদানী চ্যানেলের মাদানী মুজাকারা, যার ন্যাক্কার বানানোর সংগঠন আশিকানের রসুলদের সংস্পর্শে থাকার বরকতে, এমন যদি মাইন্ড পরিবর্তন হয়, ওই আমির আহলে সুন্নতের অন্তরের মধ্যে জায়গা করে নেওয়া, অন্তরের মধ্যে থাকা, যে বাবা এটা বলেছিল যে যারা আমাকে না দেখে ঝড়ে ভিজিয়ে রোদে শুকিয়ে মানে দিনের কাজের মধ্যে লেগে যায়, তাদের স্থান কোথায়? আসলে তো আমাদের আমার মাইন্ডের মধ্যে তখন এটা সেট করা, কারণ কাল কিয়ামতের দিনের ভয়াবহতা দর্শের মধ্যে বয়ানের মধ্যে শুনি বয়ান করি, ওই ভয়াবহতার রক্ষার জন্য ওই কঠিন মুহূর্তে নেককারদের সংস্পর্শ ব্যতীত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত তো আর কোনো সাহারা থাকবে না। তখন আউলিয়ে কামিলিনের যার বলার মধ্যে, করার মধ্যে, দেখার মধ্যে দুনিয়ার মানুষের আখলাকের পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ইনাকে কেমন মর্যাদা দিবেন? তো আমার স্থান যদি ওই আমির আহলে সুন্নতের দিলের মধ্যে থাকে, তো বাপাকে তো দেখা হয় নাই স্বচ্ছকে, তো যদি কখনো নসিব তকদির চমকে যায় আবারও, যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার কদমে গিয়ে হাজির হওয়ার একটা শব্দ বলবো শুধু, কোথায় যাবো আপনাকে ছেড়ে মাদানী মহল, বাস যেই মাদানী মহলে আসার বরকতে আজ এতটুকু পর্যন্ত আসা। তো এখন চেষ্টাও আছে কখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার কদমে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে নসিব করুক,
আমিন,
আপনার উসিলায় আমাদেরকেও নসিব করুক,
আমিন আমিন
আল্লাহ পাক। বাস আসলে মুর্শিদ, আমি এখানে স্ট্যাটাস ওভাবে বুঝাচ্ছি না, মুর্শিদ এমন একটা জিনিস না মানে যিনি জীবন পরিবর্তন করে দিয়েছে ওনার তরে মানে আমাদের তো জানমাল সব কুরবান
বেশি,
কেননা যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিয়েছে ওনার মহব্বত নিজের অন্তরের মধ্যে পয়দা করিয়েছে, তো ওনার জন্য নিজের জান কুরবান হবে না তো কার জন্য হবে। আল্লাহ পাক বাস আমাদেরকে মুর্শিদের ওয়াফাদার বানিয়ে রাখুক, মুর্শিদের গোলামি করার তৌফিক দান করুক। অনেকের হয়তো মনের মধ্যে এটা আসতে পারে শয়তানের ওয়াসওয়াসা যে আপনারা মুর্শিদের প্রতি এত হচ্ছেন কেন, না তো আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, আপনারা ওখানে কেন যাচ্ছেন?
হাদিস শরীফটা আবার স্মরণ করিয়ে দিলে এসে যাই যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহ তাআলা শুকর আদায় করে না। দেখেন একটা সমাজের মধ্যে দেখেন মানুষ যখন গুনাহ করতে থাকে না, বিভিন্ন গালিগালাজ অশ্লীলতা বেহায়াপনার দিকে চলতেই থাকে,
আল্লাহু আকবার,
কিন্তু তার মধ্যে অনুশোচনাটা আসে না। আর মাদানী মহলের বরকত, আপনি কোনো কারণে হয়ে গিয়েছে এটা ভিতর থেকে কেউ নাই, আমি একা বা আপনি একা, ভিতর থেকে একটা অনুশোচনা শুরু হয়ে গেছে, এটা কেন হলো, এটা কেন হলো, এটা তো দাওয়াত ইসলামের বরকত, এটা তো আমিরে আহলে সুন্নতের বরকত, এটা তো আউলিয়ে কামিলিনের নিগাহের বরকত। না হলে তো আজকে থেকে মাদানী মহল আসার পূর্বে যেই সময়টা যেমন খুশি তেমন সাজো যেটাকে বলে, এটাকে মডেল বানিয়ে এটাকে নিজের স্বাধীনতা মোতাবেক চলতে শুরু করেছে, তখন তো এই চিন্তা চেতনাগুলো আসতো না। আমির আহলে সুন্নতের নিগাহের বরকত, আউলিয়ে কামিলিনের সুহবতে আসার বরকতেই তো এগুলো হয়েছে। তো ইনার শুকর আদায় করবো না তো কার শুকর আদায় করবো? হাজারবার আদায় করবো, হাজারবার না কোটিবার আদায় করবো, এটাই তো, এরপরও তো শুকর আদায় করা হবে না।
কারণ
যে মহলটা না দেখবে, আমি ওইটা ওই সময় পয়েন্টটা নিতে চেয়েছিলাম, মাদানী মহলটা শুধু আমার জন্য এমন না, মানে মাদানী মহল শুধু আমি আসছি এমন না, আল্লাহ পাকের অশেষ বড় দয়া যে আমি আমার আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে এই মাদানী মহলটা কি করতে পেরেছি, সবার কাছে একবারে ওয়ান বাই ওয়ান যেটাকে বলে না, ফেস টু ফেস করা, সবাইকে ইনভলভ করা, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল ইসলামী বোনের আমার বোনরাও মাদানী মহলের সাথে জিম্মাদারের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ, এক একজন এক একটা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা বলবো আমি আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সাথে সাথে সকল ইসলামী ভাইয়ের কাছে অনুরোধ, আমরা যেন এমন না হয় যে শুধুমাত্র নিজের কাছে নিজের পরিবারটাকেও এখানে কি করি, কারণ আমি আহলে সুন্নতের ফয়েজের বরকত শুধু আমার আপনার জন্য না, শুধুমাত্র যে এক দুইজনের জন্য এমন না, আমি আহলে সুন্নত আলহামদুলিল্লাহ 1500 শতাব্দীর যে ইলমি ও রোহানি ব্যক্তিত্ব, বাস্তবে ওয়াকে মানে বাস্তবে যদি আপনি দেখেন না, ইলমি ও রোহানি ব্যক্তিত্ব যার বর্ণনা তো অনেক এপিসিওডে এরকম দরকার হবে, তো বুঝে নি এই ইলমি ও রোহানি ব্যক্তিত্বের কাছে আমরা সবাইকে সুপর্দ করে দিই, নিজের পরিবারটাকেও সুপর্দ করে দিই। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের যেই মুসলমানিত্ব নিয়ে দুনিয়াতে আসা, আল্লাহ পাক যদি দয়া করে মাদানী মহলের বরকতে, মাদানী দাওয়াত ইসলামীর দিনী কাজের বরকতে মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়ার সেই সৌভাগ্য
মাশাআল্লাহ আপনার জীবনের অনেক সুন্দর একটা মুহূর্ত নেপালে হয়েছিল।
জি আলহামদুলিল্লাহ,
গত বছরই হয়তো বা সেটা হয়েছিল,
জি
2020। তো এটা আসলে শুধু আপনার না, যদি আমরাও যেতে পারতাম আমাদের জীবনেরও এটা খুব সুন্দর একটা লাম্হাত হতো, মুহূর্ত হতো। তো কেমন ফিলিংস ছিল যখন আপনি শুনলেন যে আপনি ওখানে যাবেন, মানে প্রথম কি ফিলিংস হয়েছিল যে এখনো বাংলাদেশে আছেন, শুনলেন খবর যে আপনি ওখানে যাবেন, আর শুধু যাবেন না সেখানে কার কার জিয়ারত হবে
এটাও জানতো,
এটাও
বলা হয়েছিল,
হ্যাঁ এটার ফিলিংস কেমন ছিল আপনার?
আচ্ছা, ওইটা ওই সময় তো মানে যখন বলা হচ্ছিল নেপাল সফর, মানে তখন ওর অনুভূতিটা না, আচ্ছা আমার ফাস্ট ফুড ভিসা লাগবে এটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না।
আচ্ছা,
মানে কেমনে হবে, আসলে কি আমি যাব? আর যাদের নাম বলতেছে না, মানে এগুলো তো মুখিয়ে আছি যে কখন হবে। আমার যতটুকু স্মরণ আছে আমি ভালো ভালো নিয়ত করেছিলাম যে আমার যেন সফরটা আসানি হয়ে যায়, যেন আমার ভিসাটা যেন হয়ে যায়, যেন আমার বস আশিকানের রসুলদের সাথে যেন সফরকারী হয়ে যায়। আল্লাহ পাকের দয়া সেই সময়টা, সুন্দর সময়টা আল্লাহ পাক নসিব করেছে, দয়া করেছে আলহামদুলিল্লাহ। সেটা
সেখানেরও কিছু স্মৃতি আমাদের দর্শকের সাথে সামনে।
জি জি, আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়াকে তো এখনও দেখা হয় নাই, আলহামদুলিল্লাহ ওখানে শাহজাদা হুজুর ছিলেন, ওখানে নিগরানী শুরাও ছিলেন হাজি ইমরান আত্তারি দামাত বরকাতুল্লাহ আলিয়া, ওখানে হাজি শাহেদ মাদানী রুকন শুরা দামাত বরকাতুল্লাহ আলিয়াও ছিলেন, এরপরে আরও কয়েকজন রুকন শুরাও ছিলেন। আচ্ছা, মজার বিষয় হলো আমাদের মাদানী চ্যানেলের যিনি রেজা ভাইয়ের কথা বলতেছিলাম।
আচ্ছা
আচ্ছা, রেজা ভাইকে তখন আমি যখন মহলে আসছি ইনারা ছিলেন, চলে গিয়েছিলেন, তখন আমি তখন থেকে শুধু অনলাইনে মিটিং হতো, ওখানেই থাকতাম, দেখতাম, এতটুকু কথা বলতাম। যখন আমি ওখানে দেখলাম না ইনাকে প্রথম, মানে প্রথম গিয়ে যখন হোটেলে উঠলাম, আমাদের ওখানে মার্কাজ যেটা রয়েছে মাদানী মার্কাজ, ওখানে উঠলাম, তো রাত্রে রেজা ভাইয়ের সাথে দেখা হচ্ছিল, এখন দেখা হবে এরকম অনুভূতিটা আমি এনাকে জড়াই ধরছি। এরপরও আমি বিশ্বাস করতে পারতেছি না আমি আবিদিন ভাই, ইনি রেজা ভাই।
আল্লাহ,
কারণ আছে না ভালো লাগার মানুষগুলোকে
কাছে পেলে,
কাছে পেলে অনুভূতিটা কেমন, এটা রেজা ভাইয়ের ব্যাপারে বলতেছি। কারণ ইনার সাথে মেজরিটি টাইম মিটিং এর মধ্যে দেখা হতো ফাইজানা মদিনাতে, অনলাইনের মাধ্যমে কথাগুলো হতো, ডিসকাস হতো, কিন্তু যখন দেখলাম না বিশ্বাসই করতে পারতেছি না ইনি রেজা ভাই। আর ইনারও মাশাল্লাহ মহব্বত শফকাত যেটা বলে না, মনে রাখার মতো। আচ্ছা, এরপরে যখন ফ্রি হয়ে গেলাম রেজা ভাইয়ের সাথে, যখন দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল সরাসরি, যখন প্রথম দিন নিগ্রানের সুরে আসার কথা ছিল, তো আবার পরে বলতেছিল যে এখন আসবে না, টায়ার্ড আছে। আচ্ছা, নিগ্রানের সুরা এসে যখন এখানে বাংলাদেশ থেকে আমরা ছিলাম, আমাদের মিটিং মশুয়াতে নিগ্রান রিজুন নিগ্রানগণ ছিলেন, তো এরপরে নেপালের ইনারাও ছিল, স্থানীয় যারা জিম্মাদার হিন্দের মধ্যে ইন্ডিয়া যারা ছিল ইনারাও ছিল, ইন্ডিয়া হিন্দ মশুয়ারাত যেটা, তারপর বাবুল মদিনা থেকে তো মুর্শিদের ফয়জা বরকত সরাসরি হাসিল করনেওয়াল, তো বন্টন করনেওয়ালা যারা, তারাও ছিলেন। তো এখানে নিগ্রানেশ্বরা চলে আসছে। আচ্ছা, মজার বিষয় হলো কি জানেন, আমি এই খুব কাছে ছিলাম সিয়ারে, নিগ্রানেশ্বরা এসে বসছি এই সিয়ারে, এখন আমি এইখানে, আমার পাশে রুকনেশ্বরা হাজি সাহেব দামত বরকতমুল আলী। মানে আমার অনুভূতিটা তখন, আমি কি কান্না করব না হাসবো, মানে এমন একটা অনুভূতি কাজ করতেছে, আমি যে আমার পরিবার ফেলে গেলাম, বা আমার মা বাবা তো নেই, মা আছে এবং পরিবারে যারা আছে তাদেরকে ফেলে গেছি না, ওই অনুভূতিটা এখানে আপনি স্মরণ করার কোনো সুযোগ নেই
না, আরো ভালো লাগতেছে,
আরো ভালো লাগতেছে। এখন তাদের জন্য দোয়া করানোর একটা কাজ শুরু হয়ে গেছে, না আমি তো চলে আসছি আমার পরিবারের জন্য একটু দোয়ার ব্যবস্থা হয়ে যাক। তো মজার বিষয় হলো আমি নিগ্রানেশ্বরের খুব কাছ থেকে পায়ের একেবারে খুব কাজে ছিলাম, তখন মজা হচ্ছিল, আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা বাস আমার সকল বিডি পুরো বাংলাদেশের সকল আশিকানের রসুলদের জন্য এটা কামনা থাকবে যে সবার মুকাদ্দরে এটা হয়ে যাক। নিগ্রানেশ্বর দামত বরকত আলিয়াকে খুব কাছ থেকে দেখার হয়েছে, এমন যিনি হাসতেছে, আমি যেটা দেখেছি হাসতেছে, কথা বলতেছে, 10 সেকেন্ডের পরিবর্তে 10 সেকেন্ডের মধ্যেই পরিবর্তন, একটা নাথ শরীফ অথবা মদিনা শরীফের দিকে রুজু হয়ে গেছে মাইন্ডটা, অথবা আখেরাতের দিকে রুজু হয়ে গেছে, চোখের পানি চলে
এসেছে,
এমন ইউনিক দৃশ্য, মানে এরকম একটা মনের মানুষ, এখন হাসি আবার 5-10 সেকেন্ডের মধ্যে কান্না করা, এটা প্রথম মানে দেখা এবং উপলব্ধি করা। মানে আমির আহলে সুন্নাত দামত বরকতমুল আলিয়া একজন মানুষকে দুনিয়ার মধ্যে রেখে আখেরাতের মুখী কিভাবে বানিয়ে দেয়, দুনিয়ায় প্রয়োজনে হাসতেছে কিন্তু ওই হাসির মাঝখানে যে 5-10 সেকেন্ডের মধ্যে যে কান্নার একটা রোল বসিয়ে দেবো, আচ্ছা এমন কান্না ইনি কান্না করবে বাকিরা চেয়ে থাকবে এমন না, বাকি সবাই কান্না শুরু। এটার কারণ হচ্ছে মাইন্ডটা যখন ইনারটা মদিনা শরীফের দিকে রুজু হয়ে গেছে না, অটোমেটিক সবারটা নিয়ে চলে গেছে, এমন একটা আমার অনুভূতি হয়েছে এটা বলতেছিলাম। এরপর যখন শাহজাদা হুজুর দামত বরকতমুল আলিয়ার ওই শুনলাম যে হুজুর আসবে, এখন মুখিয়ে আছি কখন আসবে। আচ্ছা, মজার বিষয় হলো আমাদেরকে, মানে যারা বাংলাদেশ থেকে গিয়েছে ইনাদেরকে আলাদা করে সময় দিবে, মানে আলাদা বলতে ওখানে অন্য কাউ কেউ থাকবে না, অন্য দেশের কেউ থাকবে না, শুধু বাংলাদেশ থেকে যারা গিয়েছে,
আপনারা গিয়েছিলেন না মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন, এটা তো আরো খুশি হয়েছে যে একদম কাছ থেকে,
আমি খুব কাছ থেকে দেখবো। আচ্ছা, মাশাআল্লাহ ইনাত এই যেটা দিল জয় করার বিষয় আছে না,
দিল অন্তর খুশি করা,
অন্তর খুশি করা, আপনি কাউকে চিনেন না, ধরেন ইনি আমাদেরকে চিনে না, আমরা চিনি হয়তো ইনাকে, ইনি আমাদেরকে ওভাবে চিনে না, হয়তো জাহিরিভাবে চিনে না, কিন্তু ইনি যখন আমরা যখন ইনার সাথে সাক্ষাতের জন্য ইনার কদমে গেলাম, তখন ইনি সকালে নাস্তা করতেছিলেন, তো আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, একটা বিস্কিট নিয়েছে, বিস্কিট নিয়ে ওই বিস্কিটটা ইনি অর্ধেক ভেঙে খেয়ে বাকি অর্ধেকটা দাওয়াত ইসলামীর জিম্মাদার কয়েকটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছিল যে নেক আমল রিসালা, এতটার উপরে কারা কারা শিশুটিটার উপর কারা কারা আমল করে, তখন ওইটা হাত যে উঠিয়েছে থাকে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে করে মানে একদিকে নেকির প্রতি জজবা, মানে নেক আমল ইশারা পূরণ করার প্রতি একেবারে পরিপূর্ণ দমে তাকিদ উৎসাহিত করা, অন্যদিকে ইনাকে দিল জয় করে দেওয়া। আচ্ছা, তবরকাত নেককারদের তবরকাত এটা গ্রহণ করা সবার একটা দিলের তামান্না থাকে। আপনি না চাইতে যখন লিয়াকত ভাই একটা জিনিস পেয়ে যাবেন, মানে ইনি নিজ থেকে দিচ্ছে, আপনার অনুভূতিটা কেমন তামান্না ছিল সেটা আপনি পাবেন, মানে নিবেন। আর এখন হচ্ছে কি, আপনাকে দিচ্ছে আপনি নিচ্ছেন, এই অনুভূতিটা না, এই দুই এক মিনিটের মধ্যে দিল জয় করা, মুসলমানের অন্তর খুশি করা। কিতাবের মধ্যে পড়েছি মুসলমানের দিল খুশি করা ফজিলতের উপর অনেক আলহামদুলিল্লাহ বর্ণনা রয়েছে। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ যেটা দেখলাম এই নেপালের মধ্যে জামিয়াতুল মদিনার তোলাবারা যারা দর্শিনী জামি দরতুল হাদিস শরীফ কমপ্লিট করেছে, তাদেরকে দস্তারে ফজিলতের মধ্যে একটা অনুষ্ঠান করা হয়েছিল। লিয়াকত ভাই ওখানে গিয়ে না নিজের প্রতি একটা মানে এটা কি বলে অভিমান শুরু হয়ে গিয়েছে, যে আমরা কেন ওইদিকে হাঁটলাম না। আলেমিদিন সবার চেহারা মানে একটা যে আছে না বাহ্যিক যেটা, সেটা তো এটার জায়গায়, কিন্তু সবার কাছে ইলমে দিনের দৌলতওয়ালা, সবাই দর্শে নিজামি দরাতুল হাদিস শরীফ কমপ্লিট করনেওয়ালা, সবাইকে আজকে ওই সম্মান দেওয়া হচ্ছে যারা যে দর্শে নিজামির দরাতুল হাদিস শরীফ কমপ্লিট করেছে, যাদেরকে তাদেরকে সম্মানই দেওয়া হচ্ছে। তখন অটোমেটিক নিজের মধ্যে একটা কাজ শুরু হয়ে গেছে, না আমি আমার সন্তানকে, হ্যাঁ সময় সুযোগ হলে আমিও এমনও নিয়ত করেছিলাম যে দর্শে নিজামিতে অ্যাডমিশন নিয়ে নিব। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তাকদিরে লিখে দেয় হয়ে যাবে
মাশাআল্লাহ। আল্লাহ পাক বরকত দিক। আজকে আমরা অনেক স্মৃতি সম্পর্কে জানলাম আবেদিন ভাইয়ের নেপাল সফর, মাশাআল্লাহ। এটা আসলে অনেক অনেক সুন্দর একটা স্মৃতি। যারা যারা আমার ইসলাম ভাইরে গিয়েছিল ওনাদের সাথে ওই কাফেলার, সবারই কিন্তু জীবনের খুবই সুন্দর একটা স্মৃতি ছিল সেটা। আল্লাহ পাক আমাদের মুকদ্দরেও লিখে দিন, আমাদেরকে মুর্শিদের শহরে যাওয়ার তৌফিক দান করুন। তো আজকে এতটুকুই, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আবেদিন ভাইকে, ওনাকে সহ আমাদের সবাইকে দাওয়াত ইসলামীতে জিম্মাদারির সাথে, ইখলাসের সাথে ইস্তেকামত দান করুক। মৃত্যু পর্যন্ত আমরা যাতে দাওয়াত ইসলামীতে থাকতে পারি, দাওয়াত ইসলামের মহলে যাতে আমাদের মত হয়, আল্লাহ পাক সে তৌফিক দান করুন। তো দর্শক, আমি বলবো যে আপনারাও দাওয়াত ইসলামের সাথে অ্যাটাচ হয়ে যান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজের তকদির এমন পরিবর্তন হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, যে আমি কি হয়ে গেলাম, আল্লাহ পাক আমাকে এমনভাবে কবুল করবে আমি স্বপ্নেও ভাবিনি। আসলেই দাওয়াত ইসলামের মহলে যারাই এসেছে তারাই নিজের আখিরাতকে সুন্দর করতে পেরেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদেরকে কবুলও করুক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অন্য একজন গেস্টকে নিয়ে হাজির হবো। আবারও বলে যাচ্ছি যে মাহে সফরুল মুজাফর শুরু হয়ে গেছে, আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে অনেক অনেক বেশি ইলমে দিন আপনারা হাসিল করার সৌভাগ্য অর্জন করবেন, কেননা ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আজ অবধি পর্যন্ত নিজের লিখনের মাধ্যমে, নিজের জীবনের মাধ্যমে আমাদেরকে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন না। আল্লাহ করিম ওনার ফয়েজে বরকতে আমাদেরকে হাসিল তৌফিক দান করুক। এর সাথে আমার অনুষ্ঠান শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।